বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 11 জুন, 28 জ্যৈষ্ঠ এবং ফার্সি 21 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 10:00 এবং তেহরান সময় রাত 9:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং তুলে নেয়ার মার্কিন নয়া ফন্দির রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং আদালতের মাধ্যমেই বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জেনারেল সুলাইমানি হত্যা ও আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি গভীরভাবে সম্পর্কযুক্ত, পম্পিওর মন্তব্য। কারাগারে নিহত ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বড় ধরনের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন জানিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশের নেত্রকোনা জেলায় 10 দিনে 4 বছর বয়সী এক শিশুসহ 57 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় দল ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির কথিত চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরির সাথে গভীর সম্পর্ক রয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি আরব দেশ মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ক্ষমতা থেকে বিদায় নেয়ার প্রায় 5 মাস পরে এসে মাইক পম্পেও বলছেন ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যার পরিণতিতে ডিল অব দ্য সেঞ্চুরি সই হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির চুক্তি অন্যতম। মাইক পম্পেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলের ইয়ুদিউত আহরণত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক পম্পেও এসব কথা বলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান উত্তর আটলান্টিক মহাসাগরে যে জাহাজ পাঠিয়েছে তার বিরুদ্ধে আমেরিকা আন্তর্জাতিক আইন অনুসারে সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারবে না। মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি তাদের এক কলামে এ বক্তব্য রেখেছে। ম্যাগাজিনটি আরও বলেছে যদি ইরানি জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাহলেও আমেরিকা কোনো ব্যবস্থা নিতে পারবে না। গত মাসের শেষ দিকে মার্কিন ম্যাগাজিন পলিটিকো জানিয়েছিল যে মার্কিন জাতীয় নিরাপত্তা কমিউনিটি 2 সপ্তাহ ধরে ইরানের 2টি জাহাজ পর্যবেক্ষণ করেছিল যাদের চূড়ান্ত গন্তব্য হতে পারে ভেনিজুয়েলা। এ ঘটনার সঙ্গে জড়িত 3 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে আমেরিকান নিউজ ওয়েবসাইট জানিয়েছিল ইরানের মাকরান পোর্টশিপ
এবং অভ্যন্তরীণভাবে নির্মিত শাহান্দ ডেস্ট্রয়ার আফ্রিকার পূর্ব উপকূল ধরে দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। গত 31 মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইরানের উপস্থিতি সবসময় আছে এবং আন্তর্জাতিক আইন থেকেই ইরান এই অধিকার প্রাপ্ত। যে কোনো ভুল হিসাব নিকাশের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে খাতিবজাদে বলেন, যারা কাঁচের ঘরের মধ্যে বসবাস করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত। ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভিব কোচাভি বলেছেন, গত মাসে একটি সামরিক কারাগারে রহস্যজনকভাবে যে গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন তিনি বড় ধরনের রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে দিতে চেয়েছিলেন, তবে শেষ মুহূর্তে ওই গোপন তথ্য ফাঁস করা ঠেকানো হয়েছে। জেনারেল কোচাভি তাঁর ভাষায় বলেন, আমরা তার দেখাশোনা করতে চেয়েছিলাম, আমরা তার পরিবারও দেখাশোনা করতে চেয়েছিলাম। একই সময়ে আমরা অনেক বড় গোপন তথ্য রক্ষা করতে চেয়েছিলাম যা প্রায় তিনি শেষ করে দিয়েছিলেন। গতকাল এসব কথা বলেছেন ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আভিব কোচাভি। ইসরায়েলের সামরিক কারাগারে নিহত ওই গোয়েন্দা কর্মকর্তাকে গত সেপ্টেম্বর মাসে আটক করা হয় এবং তাকে গোপন তথ্য ফাঁসের চেষ্টার জন্য অভিযুক্ত করা হয়। গত 16 মে ইসরায়েলের সামরিক কারাগারে ওই গোয়েন্দা কর্মকর্তাকে মারাত্মক অবস্থায় পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলের সামরিক বাহিনী তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুর খবর যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইহুদিবাদী সেনাদের পক্ষ থেকে কড়া সেন্সরশিপ আরোপ করা হয়। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 3 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে 2 জন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 1 জন ইসলামী জিহাদ আন্দোলনের সদস্য। ইরানের প্রেস টিভি জানিয়েছে, গতরাতে ইহুদিবাদী সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের উপর ধরপাকড় শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে তাদের সেনারা জেনিন শহরে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। এ সময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের সামনে ইহুদিবাদী সেনা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য সহ ইসলামী জিহাদ আন্দোলনের 1 সদস্য ও সাবেক কারাবন্দী জামিল আল আমুরি শহীদ হন। এছাড়া ইসরায়েলি বাহিনী 1 ফিলিস্তিনিকে আটক করে। তাদের দাবি, শহীদ জামিল আল আমুরি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি 2 জনকেই তারা খুঁজছিল। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তাইয়া জেনিন শহরের হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গোলাগুলিতে স্বশাসন কর্তৃপক্ষের 2 নিরাপত্তা কর্মকর্তা সহ 3 ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সাত্তাইয়া একথা বলেন। গতকাল 1 সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জেনিন শহরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং এজন্য দখলদার সরকারকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের নেত্রকোনা জেলায় গত 10 দিনে জেলার 4 বছর বয়সী 1 শিশুসহ 57 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের নেত্রকোনা জেলায় গত 10 দিনে 4 বছর বয়সী 1 শিশু সহ 57 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এবারই প্রথম এত কম বয়সের কোনো শিশু করোনায় আক্রান্ত হলো। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় নেত্রকোনায় 89 জনের নমুনা পরীক্ষায় 9 জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে এই শিশুটিও 1 জন। শিশুটির বাড়ি জেলার খালিয়াজুড়ি উপজেলার সদর ইউনিয়নে। এছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 22 জন, মৃত্যুর হার 1.80%। এর আগে পশ্চিমের সীমান্ত জেলার নওগাঁর সাপাহারে 8 মাস বয়সী 1 শিশু করোনা সংক্রমণে মারা যায়। সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন জানিয়েছেন, গত 31 মে সকাল 7টার দিকে সাপাহার থানার 1 নারী পুলিশ সদস্য তার 8 মাস বয়সী ডায়রিয়ায় আক্রান্ত ছেলেকে হাসপাতালে ভর্তি করান। 2 দিন পর 2 জন শিশুটি মারা যায়। শিশুটির আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে সংশয় দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য PCR ল্যাবে পাঠায়। বুধবার শিশুটির করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদিকে সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13,032 জনে। এদিকে করোনা ভাইরাস মহামারীতে এখন বাংলাদেশে একদিকে টিকার সংকট, অন্যদিকে ডেল্টা বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও করোনা প্রসঙ্গ। প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ বা রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন আর বাকি ৮ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ৭ জনের ৪ জন রাজশাহীর, চাঁপাই নবাবগঞ্জের ২জন এবং ১জন নাটোর জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে যে ৮ জন মারা গেছেন তার মধ্যে ৪জন রাজশাহীর এবং ৪জন চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে আজ কংগ্রেস বিক্ষোভ করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে একনাগাড়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আজ শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কংগ্রেসের সিনিয়র নেতা কেসি বেণুগোপাল বলেন, মোদী সরকারের উচিত সাধারণ মানুষকে লুটপাট বন্ধ করা। গত ৫ মাসে পেট্রোল ও ডিজেলের দাম ৪৪ বার বৃদ্ধি করা হয়েছে এবং ২৫০ শহরে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকারও বেশি হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জেলা কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও বহরমপুরের সাবেক বিধায়ক মনোজ চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, কংগ্রেসের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপী পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভের ঘোষণা করা হয়েছিল। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মী ও স্থানীয় নেতারা দিল্লি, পাঞ্জাব, কর্ণাটক সহ অনেক রাজ্যে গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। এর পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। চলতি বছরের ৪ মের পরে পেট্রোল ডিজেলের দাম ২৩ বার বৃদ্ধি হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৫.৮০ টাকা। অন্যদিকে ১ লিটার
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ বিকেলে কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক মুকুল রায় ও তাঁর ছেলে সাবেক বিধায়ক শুভাংশু রায় তৃণমূলে যোগ দেন। মুকুল রায় ও শুভাংশু রায়কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় তৃণমূলে যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুল আমাদের ঘরেরই ছেলে, ওর সঙ্গে কোনো মতবিরোধ নেই। এমনকি বিধানসভা নির্বাচনের সময়ও মুকুল তৃণমূলের বিরুদ্ধে একটি কথাও বলেনি। আসলে বিজেপি এমন একটা দল যা করা যায় না। বিজেপি আম জনতার দল নয়, বিজেপিকে জমিদারদের দল বলেও মন্তব্য করেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর আঞ্চলিক পরিচালক সমগ্র ইউরোপে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের ক্রমবিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বার্তা সংস্থা তসনিম জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স কালুগা এক বক্তব্যে ওই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ইউরোপে জেঁকে বসতে শুরু করেছে। তিনি করোনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের ভয়াবহতা সম্পর্কে বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও করোনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছিলেন। করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভেরিয়েন্ট এরই মধ্যে বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস এবং ইতালি সহ ইউরোপের বহু দেশে ছড়িয়ে পড়েছে। ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের জন্য ব্রিটেনের ৭টি শহরে ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ব্রিটেনে অবস্থিত ইরানের দূতাবাস গতকাল এক বিবৃতিতে আরও জানিয়েছে, লন্ডন সহ আরও ৬টি শহরে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। ইরানে আগামী শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণকালে ব্রিটেনেও ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৭টা পর্যন্ত ১০ ঘণ্টা ভোট গ্রহণ চলবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বহির্বিশ্বে নিযুক্ত নির্বাচনী প্রতিনিধির সঙ্গে আলোচনা করে জানিয়েছে, আছে। ব্রিটেনের লন্ডন শহরে পাঁচটি ভোটকেন্দ্র থাকবে। এছাড়া ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস, গ্লাসগো, কার্ডিফ এবং নিউ ক্যাসল শহরে একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এদিকে কানাডা সরকার সেদেশে বসবাসরত ইরানি নাগরিকদের ভোট গ্রহণের সুযোগ করে দিতে এখন পর্যন্ত সহযোগিতা করছে না। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই তথ্য জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের আরও সাত ব্যক্তি ও চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ এবং একই সময়ে দেশটির তিনজন সাবেক সরকারি কর্মকর্তা ও দুই কোম্পানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের আরও সাত ব্যক্তি ও চারটি কোম্পানি এবং একটি নৌযানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কোচ ব্রিগেড এবং ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার দায়ে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। এছাড়াও মার্কিন অর্থ বিভাগ ইরানের তিনজন সাবেক সরকারি কর্মকর্তা ও দুই কোম্পানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এসব ব্যক্তি ও কোম্পানিগুলোর কাজ বা চরিত্রে পরিবর্তন ঘটায় তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং ইরানের পরমাণু সমঝোতায় ফেরা সংক্রান্ত ভিয়েনার চলমান সাম্প্রতিক আলোচনার সঙ্গে এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই বলে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে। বাস্তবতা হল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ট্রাম্পীয় নীতি বজায় রাখা সত্ত্বেও বিশ্ব সমাজকে এটা দেখাতে চায় যে নিষেধাজ্ঞা কবলিত ইরানের নানা খাত বা ব্যক্তির চরিত্র পরিবর্তনের আলোকে মার্কিন সরকারও নিষেধাজ্ঞা তুলে নিতে সদিচ্ছা দেখাচ্ছে। আসলে ইরানের ব্যাপারে বাইডেনের কৌশল হল একদিকে কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং অন্যদিকে আরও বেশি নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া। চরিত্র বদলে যাওয়ার প্রেক্ষাপটে কোনো কোনো নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা বিশ্ব সমাজের চোখে ধুলো দেওয়ার চেষ্টা মাত্র। বাইডেন সরকার ক্ষমতায় আসার পরও ইরানের ব্যাপারে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে এবং ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে রাজি নয়। মার্কিন সরকার কেবল পরমাণু সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে তুলে নেয়ার কথা বলছে, তাও পরমাণু সমঝোতা বাস্তবায়নের আগের প্রক্রিয়ায় ইরানের ফিরে আসার শর্ত সাপেক্ষে। অথচ ইরান ট্রাম্পের শাসনামলে ইরানের উপর আরোপিত দেড় হাজার নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছে। তাই এটা স্পষ্ট বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকারও ইরানের বিরুদ্ধে ট্রাম্পীয় বলদর্পিতার নীতি ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিরোধী দল বিএনপির এতদিনই উপলব্ধি হয়েছে যে আদালতের মাধ্যমেই তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ সম্পর্কে খালেদা জিয়ার আইনজীবীর প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের বিরোধী দল বিএনপির এতদিনে উপলব্ধি হয়েছে যে আদালতের মাধ্যমেই তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাই বেগম জিয়ার বিদেশ যাবার বিষয় নিয়ে আদালতে যাওয়ার ব্যাপারে দলটি আস্থা রাখতে পারছে না। আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে, একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত, আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে, কোনো আইনেই কোনোভাবেই তার সাজা হতে পারে না এবং তা আবার বর্ধিতও করা যেতে পারে না, আদালত সেটাই করেছে। তিনি বলেন, ওই জায়গায় আদালতের প্রতি আস্থাটা আমাদের এত কম যে আমাদেরকে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে এরপর আদালতে যেতে হবে। এ প্রসঙ্গে বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম তালুকদার রেডিও তেহরানকে বলেন,
খালেদা জিয়া সাজা তো সরকারই স্থগিত করেছে, সুতরাং উনি এখন আর সাজা প্রাপ্ত নন, সাজা স্থগিত। আর বিদেশে যাওয়ার ব্যাপারটা সরকার ওনাকে যেহেতু মুক্তি দিয়েছে, পরে সরকার যেহেতু শর্ত আরোপ করেছে, সেই হেতু সরকারের আরোপিত শর্ত সরকারই প্রত্যাহার করে নিতে পারে, ফলে বেগম খালেদা জিয়ার মুক্ত চলাচল দেশে বা বিদেশে কোথাও চিকিৎসা নিতে আর আইনগত কোনো বাধা থাকা উচিত না।
আজকের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরো উল্লেখ করেছেন, হেফাজতে ইসলাম বা তাদের কোনো কর্মসূচির সাথে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক না থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হেফাজতের সংশ্লিষ্ট মামলাতেও বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়ে তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে নিজেদের সৃষ্ট অনাচার এবং করোনার মহামারীর অভিঘাতে তাদের ব্যর্থতা আড়াল করার জন্যই বিএনপি নেতাকর্মীদের উপরে জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে। দেশে আজ গণতন্ত্র নেই, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই দেশের ভয়াবহ সংকটে বা জনগণের দুর্দশা লাঘবে তাদের কোনো উদ্যোগ নেই। তারা নিজেদের অনৈতিক শাসন টিকিয়ে রেখে দীর্ঘকাল ক্ষমতা ভোগ করতেই দমন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। এর আগে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলের মুখপাত্র ওবায়দুল কাদের বলেছেন, সরকার হটানোর নামে বিএনপি যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে, সেক্ষেত্রে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকার কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলা করবে।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। জেনারেল সোলাইমানি হত্যা ও আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি গভীরভাবে সম্পর্কযুক্ত, পম্পিওর মন্তব্য। কারাগারে নিহত ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বড় ধরনের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন, জানিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশের নেত্রকোনা জেলায় 10 দিনে 4 বছর বয়সী এক শিশুসহ 57 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত, এবং ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় দল ছেড়ে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.